بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته.
وعليكم السلام ورحمة الله.
আমরা সাধারণত এই শনিবারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর উদ্দেশ্যে সাবিরিন এই কিতাব থেকে আলোচনা করছিলাম। যেহেতু গত সপ্তাহে আমরা চিন্তা করছি যে যেটুকু আলোচনা হয়েছে ওইখান থেকে ইনশাআল্লাহ আগামী হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমাদেরকে যেটুকু আমরা ইতিমধ্যে পড়া হয়েছে সেই টুকুর মধ্যে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানতে চাইব যে আপনারা কতটুকু শিখছেন বা কতটুকু মনে রাখতে পারছেন। তো সেই হিসাবে এই সপ্তাহে আমরা আর ওই কিতাব থেকে আলোচনা করছি না, তবে ইনশাআল্লাহ আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আজকে আমি আপনাদের সাথে ডক্টর মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফেজাহুল্লাহর অত্যন্ত মূল্যবান একটা আর্টিকেল আস-সাবাত আলাল মানহাজ, আস-সাবাত আলাল মানহাজ, এই আর্টিকেল থেকে, এই প্রবন্ধ থেকে তার মোটামুটি জিস্টটা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত তাওফীক ওয়াস সাদাত। শেখ মুহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহ তিনি আসলে উলুমুল কুরআন ওয়াস সুন্নাহ, উলুমুল কিতাব ওয়াস সুন্নাহর উপরে তিনি ডক্টরেট করছেন এবং উম্মুল কুরা ইউনিভার্সিটিতে এই বিষয়ের অনেক শিক্ষক এবং একসময়ের ভারপ্রাপ্ত ডিনও ছিলেন সেই বিভাগের। এবং ওনার সম্পর্কে আলহামদুলিল্লাহ তিনি বর্তমান সময়ের অন্যতম আলিমুন মিন উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আলিমুন মিন উলামা আদ-দাওয়াহ আস-সালাফিয়্যা, এ বিষয়ে আপনারা সবাই জানেন। এই প্রবন্ধে বা এই রিসালাতে শেখ হাফিজাহুল্লাহ মূলত যে কিভাবে সঠিক মানহাজের উপরে অটল এবং সুদৃঢ় থাকা যায় সে বিষয়ে আলোচনা করছেন। এবং এই আলোচনাটাকে প্রথমেই তিনি কয়েকটা ভাগে ভাগ করছেন। যেমন এই আলোচনা করতে গিয়ে প্রথমে তিনি সাবাত শব্দ, যেটা আমরা প্রায়ই আমাদের পরিভাষার মধ্যে আসে যে দিনের উপরে সাবাত, সাবাতের অর্থ আস-সাবাত আলাল মানহাজ বলতে, আস-সাবাত বলতে কি বোঝা যায় বোঝায়। প্রথমে তিনি সাবাতের অর্থ বিষয়ে আলোচনা করেছেন, তারপরে যে মুমিনদেরকে মালাইকারা দিনের উপরে সুদৃঢ় থাকতে রাখার জন্য বা রাখতে যে সাহায্য করেন তাদেরকে কিভাবে, মুমিনদেরকে কিভাবে মালায়িকারা এই তাসবিহ দেয়া দীনের উপরে, মানহাজের উপরে অটল সুদৃঢ় থাকার জন্য উদ্বুদ্ধ করেন, এ বিষয়ে আলোচনা করেছেন। এবং এরপরে দীনের উপরে অটল এবং অনড় থাকার গুরুত্ব এবং দীনের উপরে অটল এবং অনড় কিভাবে থাকা যায় সে বিষয়ে আলোচনা করেছেন। এরপরে তিনি বলেছেন যে সাবাত আলাল মানহাজ, সঠিক মানহাজের উপরে সুদৃঢ় থাকা, এটা হচ্ছে আহলুস সুন্নাহ আহলুল হাদিসের বৈশিষ্ট্য ও তাদের বিশেষ গুণ। এরপরে তিনি আলোচনা করেছেন যে প্রত্যেক মুমিন ধৈর্য ধারণের জন্য সে আদিষ্ট, আর সে এই বিষয়ে আদিষ্ট যে সে যেন বিশ্বাস রাখে যে সুন্দর পরিণতি মুত্তাকিদের জন্য, এই বিশ্বাস পোষণের জন্য প্রত্যেক মুসলমান আদিষ্ট এবং ধৈর্য ধারণের জন্য, সবরের জন্য প্রত্যেক মুসলমান আদিষ্ট। এই হলো ওনার আলোচনার যে সাবাত আলাল মানহাজ, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই বিষয়গুলা আলোচনা করেছেন। প্রথমে দেখা যায় যে সাবাত শব্দের অর্থ কি। সাবাত শব্দের অর্থের বিষয়ে শেখ মোহাম্মদ বিন আমর বিজমল হাফিজুল্লাহ বলছেন যে মুআজ্জামা মাকাইস আল লুগাতি ইবনে ফারিস বলেছেন যে সাবাতা বা সাবাতুন, এই শব্দের মৌলিক অর্থ হল দাওয়া মুশাই, কোন বিষয় কন্টিনিউ করা, কোন বিষয় কন্টিনিউ করা, এটি হচ্ছে বা কোন বিষয়ে জারি থাকা, সব সময় থাকা বা সব সময় করা, এটি হচ্ছে সাবাত। সাবাতের মূল অর্থ হলো যে কোনো বিষয় সব সময় চালু থাকা, সাবাতের মূল অর্থ, আবেদনিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় সাবাতের অর্থ হলো দাওয়াম ইস্তিকামাতুল মুসলিম আলাল হুদা, দাওয়াম ইস্তিকামাতুল মুসলিম আলাল হুদা। সাবাত বলা হয় একজন মুসলমানের হিদায়তের উপরে অটল, সব সময় অটল এবং অবিচল থাকা। শরীয়তের পরিভাষায় সাবাতের অর্থ হচ্ছে একজন মুসলমানের সব সময় হিদায়তের উপরে অটল এবং অবিচল থাকা, এটি হচ্ছে সাবাত। তাহলে এখান থেকে আমরা কি বুঝি যে সাবাত আলাল মানহাজ বলতে কি বোঝায়, যে একজন মুসলমানের সঠিক মানহাজের উপরে সব সময় অটল এবং অবিচল থাকা, কিছু সময় না, সব সময় দাওয়াম পেতে হবে, এটার মধ্যে কন্টিনিউ থাকতে হবে সব সময়, এটি হচ্ছে সাবাত। তো সাবাতের আমরা এই সাবাত কি অন্য অর্থে আমরা বলি, কোন সময় আমরা সাবাত কে ইস্তিকামা অর্থেও আমরা এটাকে ব্যবহার করি। ইস্তিকামা মানে অনড় থাকা, অবিচল থাকা, সুদৃঢ় থাকা, সাবাতেরও একই অর্থ। তাহলে আমরা পেলাম এইটুকু যে সাবাত শব্দের শাব্দিক অর্থ হলো কোন বিষয় সব সময় করা, কন্টিনিউ করা বা কোনো কিছু কন্টিনিউ থাকা। আর শরীয়তের পরিভাষায় সাবাতের অর্থ হচ্ছে ইস্তিকামাতুল মুসলিম আলাল হুদা, হিদায়তের উপরে একজন মুসলমানের অটল এবং অবিচল থাকা সবসময়, সবসময় হেদায়তের উপরে অটল এবং অবিচল থাকা। অর্থটুকু এখানে শেষ নয়, কিসের কিসের মোকাবেলায়? আমামা দাইল হাওয়া ওয়াশাহাওয়া, প্রবৃত্তি এবং কুমনোবৃত্তির যে তাড়না, সেই তাড়নার মোকাবেলায় হিদায়তের উপরে সব সময় অটল এবং অবিচল থাকা, এটাই হচ্ছে সাবাতের শরীয়তের পরিভাষায় সাবাতের পরিপূর্ণ অর্থ। এটি কুমনোবৃত্তি কিংবা প্রবৃত্তির তাড়নার মোকাবেলায় হিদায়তের উপরে সব সময় অটল এবং অবিচল থাকা, এটাই হচ্ছে সাবাতের কর্তব্য। আর হাওয়া এবং শাহওয়াতের মোকাবেলায় হেদায়েতের উপরে সব সময় অটল এবং অবিচল থাকা, এটি হচ্ছে কিন্তু সবার, এটি হচ্ছে সবার। সবারের অর্থ এটি, যেভাবে আমরা আলোচনা করছি কাইম রাহিমাহুল্লাহর বই থেকে যখন আমরা আলোচনা করি, তখন আমরা এই অর্থ পাইছি যে সবার কি হাওয়া এবং শাহওয়াতের মোকাবেলায় সত্যের উপরে ধৈর্য ধারণ করা, হিদায়তের উপরে টিকে থাকা, অটল থাকা, অবিচল থাকা, তো এটাই হচ্ছে আসলে সবার। এই অর্থ থেকে কি বোঝা যায় যে তিনটা শব্দ একই সূত্রে গাথা। আমাদের পরিভাষায় যে শব্দগুলো বহুল ব্যবহৃত, তন্মধ্যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ এই একই সূত্রে গাথা। একটা হচ্ছে আসাবাত, একটা হচ্ছে আল ইস্তিকামা, আর একটা হচ্ছে সবর। অর্থের দিক থেকে বা তাৎপর্যের দিক থেকে এই তিনটাই কিন্তু একই বিষয়। যেভাবে সাবাতের অর্থ হল যে শাহওয়াত এবং হাওয়ার মোকাবেলায় হিদায়তের উপরে সবসময় অনড় এবং অবিচল থাকা, এটাকে যেমন সাবাত বলা হয়, এটাই হচ্ছে আসলে ইস্তিকামা, এটাই হচ্ছে ইস্তিকামা। আর এটি হচ্ছে কি? আসসাবরু আলা ত্বাআত, এটি হচ্ছে আসসাবরু আলা ত্বাআত। এবং এটি হচ্ছে আসসাবরু আনিল মুনকারাত, কারণ হিদায়ত হলো ওইটাই। হেদায়ত কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করা এবং নিষেধকৃত বিষয়গুলো থেকে বিষয়গুলো বর্জন করা, এটি হচ্ছে হিদায়া, আল্লাহ বর্জন করা, এটি হচ্ছে হিদায়া। তো হিদায়তের উপরে অটল থাকা, এটি হচ্ছে সবর, এটি হচ্ছে ইস্তিকামা, এটি হচ্ছে সাবাত। এই পর্যন্ত আমরা পেলাম সাবাতের অর্থ বা ইস্তিকামাতের অর্থ, সবর বা সবরের অর্থ। ওয়াল মানহাজ, আমরা যেটা বলি যে মানহাজ, যেটা আমাদের পরিভাষার মধ্যে বহুল ব্যবহৃত একটা শব্দ, সে মানহাজের অর্থ কি? মানহাজ হচ্ছে আস-সাবীলুল্লাযী ইয়াসলুকুহুল মুসলিম ওয়াহুয়া সিরাতুল মুস্তাকিম, ওয়াহুয়া সিরাতুল মুস্তাকিম। যে মানহাজ বলা হয় ওই পথকে যে পথে একজন মুসলমান চলে, সিরাতে মুস্তাকিম হচ্ছে মানহাজ। সিরাতে মুস্তাকিমটাই হচ্ছে সঠিক পথটাই হচ্ছে মানহাজ। মানহাজের অর্থ হলো আসলে পথ, চলার পথ। তো একজন মুসলমান, মুসলমান হিসেবে তার জীবনে সে যে পথ অনুসরণ করে চলে সেটাই হচ্ছে কিন্তু মানহাজ। আমরা যখন বলি যে মানহাজুস সালাফিয়া, মানহাজ এই সেই, তখন কি বুঝি? যে মানহাজুস সালাফিয়া বলতে কি বুঝি? মানহাজুস সালাফিয়া যে পথ অনুসরণ করে সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের জীবন অতিবাহিত করছেন, সেটাই হচ্ছে منهج السلف الصالح. منهج المبتدعين منكي جبوت نشرن كره بدعاتي را چلے, منهج الحزبيين جبوت نشرن كره حزبي را چلے তাদের জীবনে। তো মূল কথা হলো যে মানহাজ হচ্ছে, মানহাজ বলা হয় মূলত, মানহাজের অর্থ হলো চলার পথ। আর আমরা যখন মানহাজ বলি, আমাদের মানহাজ বলতে কি বোঝায়? মানহাজ বলতে বোঝায় যে একজন মুসলমানের, তার মুসলমান হিসেবে তার জীবনে যে পথ সে অনুসরণ করে চলে সেটাই হচ্ছে মানহাজ, যেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। কারণ একজন মুসলমান মুসলমান হিসেবে সিরাতে মুস্তাকিম ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করে চলতে পারে না। সিরাতে মুস্তাকিম কি বলা হয়? মানহাজ। যেমন কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবীলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হ্যাঁ নবী বলুন, এই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে আহ্বান করি, আমি অমানিত্যবাণী এবং যারা আমার অনুসরণ করে। আর আল্লাহ পুত পবিত্র, ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো এই আয়াতে এই জেহাদি সাবিলি, এই সাবিল বলতে পথ বলতে যে বলুন এটাই হচ্ছে আমার পথ, এই পথটাই হচ্ছে কি? মানহাজ। এটাই হচ্ছে মানহাজ, যে পথের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণ মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেন, এটাই হচ্ছে কি সাবিল, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এবং এটাই হচ্ছে কি মানহাজ। তাহলে এখানে আমরা পাইলাম যে এখানে তিনটা বিষয় একই সূত্রে গাঁথা, তিনটেই কিন্তু একই অর্থ, আল মানহাজ, আস সাবিল, আস সিরাত আল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম বলতে যে বিষয় বোঝায়, আস সাবিল বলতে সেটাই বোঝায়, এবং আল মানহাজ বলতে ওই একই বিষয়কে বোঝায়। শরীয়তের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় শাব্দি করতে না, শাব্দি করতে মানহাজ হলো চলার পথ। এখন সেটা কি হতে পারে? সঠিক পথ চলার পথ যেটা সেটাও মানহাজ, আবার বাতিল চলার পথ যেটা সেটাও মানহাজ, এটা শাব্দি করতে বা আবিধানিক করতে। কিন্তু শরীয়তের পরিভাষায় মানহাজ হলো যে পথে একজন মুসলিম মুসলমান হিসাবে তার জীবন পরিচালনা করে, যে পথ ধরে চলে একজন মুসলমান মুসলমান হিসাবে তার জীবনে যে পথ অনুসরণ করে চলে সেটাই হচ্ছে মানহাজ, এবং সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এবং সেটাই হচ্ছে কি সাবিল, এটাই হচ্ছে সাবিলুল্লাহ, এটাই হচ্ছে সাবিলুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটি হচ্ছে আল্লাহর পথ। তাহলে যখন আমরা আসসাবিল শরীয়তের পরিভাষায় সাবিল বলতে আমরা বুঝব যে পথ অনুসারে সিরাতে মুস্তাকিমকে বুঝব, আমরা মানহাজ বলতে সিরাতে মুস্তাকিমকে বুঝব, আমরা এই মানহাজ সাবিল এবং সিরাতে মুস্তাকিম এই তিনটাই কিন্তু একই বিষয় বুঝাবে শরীয়তের পরিভাষায়। এরপরে যে দ্বিতীয় বিষয় শেখ হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন সেটা হচ্ছে আল মালায়েকা তুসাব্বিতুল মুমিনিন, যে মালায়েকারা মুমিনদেরকে তাসবিহ দেন, তাদেরকে অবিচল থাকতে উদ্বুদ্ধ করেন বা তাদেরকে সুদৃঢ় থাকার জন্য আশ্বস্ত করা। এখানে তাসবিহের অর্থ হতে পারে যে সুদৃঢ় থাকার জন্য উদ্বুদ্ধ করা, আরেকটা হলো তাদেরকে সুদৃঢ় থাকার জন্য আশ্বস্ত করা। তো মালায়েকারা মুমিনদেরকে আশ্বস্ত করেন। এখানে তাসবিহ হচ্ছে আশ্বস্ত করার অর্থে, যে ফেরেশতারা প্রকৃত মুমিনিন যারা তাদেরকে আশ্বস্ত করেন। কি মর্মে আশ্বস্ত করেন এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ যারা বলে রব্বুনাল্লাহ আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু এরপরে এই কথার উপরে তারা ইস্তেকামত থাকে। এই যে ইস্তেকামত মানে কি? সাবিত থাকে। আমরা আগেই বলেছি যে ইস্তেকামত, সাবাত এবং সাবাত তিনটা একই অর্থ, প্রায় একই অর্থ। সুম্মা ইস্তাকামু যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইস্তাকামু আর এরপরে এই কথার উপরে তারা সুদৃঢ় থাকে, অবিচল থাকে। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون تعذير بطي ملائكة رابطي نهبن كي من كي برتانية كي بولبن ترى ألا تخافوا تم رب هوي كرونا ولا تحزنوا تم رب چنتي تهوينا آر شوشن بات گرهن کرو جنة تر چه جنة تر ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। এখানে কি বোঝা যায় যে যারা সাবাত, যাদের মধ্যে সাবাত আছে, সাবাত আলাল মানহাজ, সাবাত আলাল মানহাজ, সাবাত আলাল মানহাজ যাদের মধ্যে থাকবে, অর্থাৎ যারা সিরাত মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকবেন, তাদেরকে মালায়েকারা আশ্বস্ত করবেন, তাদেরকে মালায়েকারা আশ্বস্ত করবেন যে তোমরা ভয় করো না, চিন্তিত হয় না, আর সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। এই মর্মে তাদেরকে আশ্বস্ত করবেন। আমরা অনেক সময় বুঝি যে মানহাজ বলতে আমরা বুঝি যেটা, যে আকীদার বাইরে যে বিষয়গুলা বা একটা ফুরুই মাসাইলে যেসব যে বিষয়গুলা অনুসরণ করা হয়, ফুরুই মাসাইল বা ফিকহি মাসাইলে যে পন্থা বা যে পথ অনুসরণ করা হয় সেটা মানহাজ। আসলে এটা না। এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম যে মূলত মানহাজ বলতে পুরা দিনটাকেই বুঝায়, পুরা সিরাতে মুস্তাকিম, যেটার মধ্যে কি আছে, আকীদা আছে, আখলাক আছে, আমল আছে, মুআমালাত মুআশারাত সব কিছু এর মধ্যে, পুরা সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে মানহাজ। এই কারণে যখন আমরা বলি যে মানহাজ সালাফ সালেহ, তখন এইটাকে বিচ্ছিন্নভাবে দেখার কিছু নেই। হ্যাঁ, যদি কখনো দুইটা শব্দ একই সাথে আনা হয়, আল আকীদা ওয়াল মানহাজ, তাহলে তখন বোঝা যাবে যে আকীদার ব্যতীত যে বিষয়গুলা সেগুলাকে আমরা মানহাজ বলে আলাদাভাবে উল্লেখ করলাম। কিন্তু যখন শুধুমাত্র মানহাজ শব্দটা ব্যবহার করা হবে, তখন বুঝতে হবে যে এটা ইনক্লুডিং আকীদা, এর মধ্যে আকীদা অন্তর্ভুক্ত। আর যদি আমরা আকীদাকে আলাদাভাবে কি করি, উল্লেখ করি, তাহলে সেক্ষেত্রে আকীদা ব্যতীত অন্যান্য যে বিষয়গুলো সেটা মানহাজের অন্তর্ভুক্ত হবে। নতুবা শুধুমাত্র মানহাজ বললে মানহাজের মধ্যে কি থাকবে, আকীদাও থাকবে। এই কারণে মানহাজুস সালাফ বলতে আমরা সাধারণত বুঝাই যে সালাফে সালেহীন রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের তাদের আকীদা, তাদের আমাল, তাদের একজন তাদের জীবনের তারা জীবনে যে পথ অনুসরণ, সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে যে পথ পন্থা নীতি পদ্ধতি অনুসরণ করে চলেছেন, জীবনের সর্বক্ষেত্রে তাদের অনুসৃত নীতিটি হচ্ছে মানহাজ সর্বক্ষেত্রে। সুতরাং সাধারণভাবে আমাদের এটাই বুঝতে হবে যে মানহাজ সবকিছুকেই অন্তর্ভুক্ত রাখে, মানহাজ আলাদা কোনো বিষয় না, আকীদা বহির্ভূত কোনো বিষয় না, পুরা সিরাতে মুস্তাকিম, পুরা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের মধ্যে যেভাবে সব কিছু অন্তর্ভুক্ত ঠিক এইভাবে আল মানহাজ এটা সবকিছুকে অন্তর্ভুক্ত রাখে। তো এখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মাস্তাকামু, এরপরে তারা ইস্তিকামত থাকলো, ওই যে সাবাত আলাল মানহাজ ইস্তিকামু, ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, আর এরপরে এই কথার উপরে যারা অবিচল থাকল তাদেরকেই মালায়েকারা আশ্বস্ত করবেন, এবং সেই আশ্বস্তটা এটা শুধু সাময়িক আশ্বস্ত না বা বর্তমান সময়ের জন্য আশ্বস্ত না। মুফাসসিরিন কিরামের মতে এই যে এখানে মালায়েকাদের আশ্বস্ত করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে ভাষা ব্যবহার হয়েছে, তার মধ্যে তা থেকে বোঝা যায় যে তারা মুমিনদেরকে বর্তমান ভবিষ্যৎ এবং অতীত তিনটা বিষয়েই, কিন্তু তিনটা কালের বিষয়েই তারা তাদেরকে নিশ্চিন্ত এবং আশ্বস্ত করবেন। যে শুধুমাত্র এইটুকু না যে মালায়েকারা বলবেন যে আপনারা এখন আপনারা আপনাদের ভয়ের কিছু নেই, এটা না, এখন আপনাদের চিন্তার কিছু নেই, এটা না, তাদেরকে বর্তমান অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনটা কালের বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হবে। আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, এই যে ভয় করো না, ভয় করো না, এই কথার মাধ্যমে তারা তাদেরকে বর্তমান সময়ের জন্য, বর্তমান সময়ে তাদের আর কোনো ভয় নেই, ভীতি নেই, এই বিষয়ে আশ্বস্ত করলেন। ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, এই কথার মাধ্যমে তাদেরকে অতীতের বিষয়ে তাদেরকে নিশ্চিন্ত করে দিলেন যে ওইটা নিয়ে কোনো চিন্তা করো না, যেটা গেছে ওইটার জন্য কোনো চিন্তা করো না, আর ভবিষ্যতের সুসংবাদ দিলেন, ভবিষ্যতের বিষয়ে আশ্বস্ত করলেন, ওয়া আবশিরু বিল জান্না, আর আগামীতে আগামীর জন্য সুসংবাদ নাও বেহেশতের। তিনটা বর্তমান ভবিষ্যৎ এবং অতীত তিন কালের জন্যই তাদেরকে নিশ্চিন্ত করা হবে, তাদেরকে আশ্বস্ত করা হবে। বর্তমানে আর কোনো ভয়ভীতি নেই, যা হয়েছে অতীতের জন্য কোনো চিন্তা করো না, আর ভবিষ্যতের জন্য সুসংবাদ নাও জান্নাতের। এটা কাদের জন্য এই সুসংবাদ? মালায়েকারা এই তাসবিহ কাদেরকে দেবেন? মুমিনিনদেরকে। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, শুধুমাত্র যারা রাব্বুনা আল্লাহ বলেছে তাদেরকেই না, তাদেরকে না, বরঞ্চ এইটুকু বলার পরে এই কথার উপরে যারা অটল থাকতে পেরেছে, ইস্তিকামত, যারা এই কথার উপরে সাবিত থাকতে পেরেছে, এই কথার উপরে রব্বুনাল্লাহ, এই কথার উপরে যারা যথাযথভাবে ধৈর্য ধারণ করতে পেরেছে রব্বুনাল্লাহ, এর দ্বারা এইটুকু বোঝার কোনো, শুধুমাত্র এইটুকু যেন কেউ না বুঝে এখানে মনে হয় শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়াতের উপরে ইস্তেকামত হলেই একজন মানুষ নাজাত পেয়ে যাবে না। খালু রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ বলার পরে যখন আসছে সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু এইটার উপরে ইস্তেকামত থাকতে পেরেছে। এই কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে এই মালাইকাদের এই তাসবিহ তারাই সেই সকল মুসলমানরাই লাভ করবেন যারা তাওহীদুল, তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এই এই তিনটাকে তারা কি করবেন, তিনটা বিষয়ের উপরেই যারা অটল এবং অবিচল থাকতে পারবেন। নতুবা তাওহীদুর রুবুবিয়া শুধুমাত্র রব্বুনাল্লাহ قل من رب السماوات والأرض ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله তো এই যে রব্বুনাল্লাহ এই কথার উপরে তো কাফের মুশরিকরাও ছিল, তাই বলে কি ফেরেশতারা তাদেরকে বলবেন আল্লাহ তখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, না আদুনা। কারণ এই রব্বুনাল্লাহ বলে এটার উপরে ইস্তেকামত থাকার অর্থই হলো যে এই রব্বুনাল্লাহ এই রুবুবিয়তের দাবি, এই রুবুবিয়তের চাহিদা যেটা সেটাকে পুরা করা, সেটার উপরে অটল থাকা, অবিচল থাকা। আর এই রব্বুনাল্লাহর দাবি কি, তাওহীদুর রুবুবিয়্যার দাবি হলো তাওহীদুল উলুহিয়্যা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم توحيد الربوبيه দাবি হলো توحيد الالوهيه। এই توحيد الربوبيه মধ্যে কিন্তু এই যে توحيد الاسماء এবং صفات এটাও কিন্তু অন্তর্ভুক্ত। সুতরাং ان الذين قالوا ربنا الله শুধুমাত্র এই আয়াতে থেকে এইটুকু বুঝার কোনো কারণ নেই যে যারা শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়াতে বিশ্বাসী হবে আর উপরে অটল থাকবে তারা তাদেরকে মালায়েকারা তাসবিহ করবেন, তাদেরকে আশ্বস্ত করবেন, আদৌ না। সুম্মাস্তাকামু, নতুবা কাফেররাও এর উপরে কি ছিল, এই রব্বুনাল্লাহ এইটুকু তারা বলতো সব সময়। কিন্তু এর হাকিকত বা এর তাৎপর্য, এর দাবি চাহিদা মুক্তাজা যেটা, সেটার উপরে সেটা তাদের মধ্যে ছিল না। তারা রব্বুনাল্লাহর দাবি পূরণ করেনি, শুধু মুখে বলছে রব্বুনাল্লাহ কিন্তু এর দাবি পূরণ করেনি, যে কারণে এর উপরে তাদের ইস্তেকামত ছিল না, এর উপরে তাদের ইস্তেকামত ছিল না। তো ইস্তেকামত, আর ইস্তেকামত বলতে আমরা বুঝলাম যে ইস্তেকামত কি, ইস্তেকামতটাই হচ্ছে সাবাত, ইস্তেকামতটাই হচ্ছে সবর, আর সিরাতে মুস্তাকিমটাই হচ্ছে মানহাজ, সিরাতে মুস্তাকিম হচ্ছে আসসাবিল, সিরাতে মুস্তাকিমই হচ্ছে আল মানহাজ, সিরাতে মুস্তাকিমই হচ্ছে আসসাবিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, এরপরে তারা অটল থাকলো, অনড় থাকলো, কিসের উপরে অবিচল থাকলো, সুম্মাস্তাকামু, রব্বুনাল্লাহ বলে এর উপরে তারা অটল থাকলো, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকলো, অবিচল থাকলো, মানহাজের উপরে অবিচল থাকলো, আস-সাবিলের উপরে অটল থাকলো। তাদের জন্য এই তাসবিহ। পরের যে বিষয়টা আলোচনা করেছেন শেখ হাফিজাহুল্লাহ, القلب محل الثبات والتقلب, এই যে অটল থাকা, অবিচল থাকা, তিনি বলছেন যে কল্পটা হচ্ছে যে মানুষের কোন জিনিসটা অটল থাকবে, অটল থাকার স্থান বা বিষয়টা কি। মানুষের মানুষের হাত পা চোখ মুখ এটা কি অটল থাকবে, অবিচল থাকবে, অনড় থাকবে, নাকি অন্য কিছু? অবিচল থাকার কোন জিনিসটা অবিচল থাকবে? অবিচল থাকার বিষয় হচ্ছে থাকবে যে যে জিনিসটা সেটা হচ্ছে কাল। আর এই কালটাই হচ্ছে উলট পালটের জায়গা। যদি শান্ত থাকে সুদৃঢ় থাকে তাহলে সেটাও থাকবে কাল, আর যদি উলট পালট করে তাহলে সেটাও করবে কাল। মোট কথা হলো কালবি হচ্ছে কেন্দ্রবিন্দু, অন্তরের দিক থেকে মানুষ, অন্তরের দিক থেকে মানুষ অবিচল থাকবে কিংবা অন্তরের দিক থেকে তার অন্তরটা উলট পালট করবে। তাহলে কি বোঝা যায় যে কল্পটা হচ্ছে মানুষের, এর দ্বারাই মানুষ হয়তো অনর থাকবে কিংবা এই কাল্বের তার কাল্প উলট পালট করবে। সুতরাং আল কাল্প মাহাল্লু সাবাতি ওয়া তাকাল্লুব, উলট পালট করার জায়গাটা হলো কিংবা অবিচল থাকার জায়গাটা হলো কি কাল্প। একজন মানুষ যদি সিরাতে মুস্তাকিমের উপরে সঠিক মানহাজের উপরে আল মানহাজের উপরে অথবা আস সাবিলের উপরে যদি সে অবিচল থাকে তাহলে তার কাল্প দিয়েই সে সেটার উপরে অবিচল থাকবে, তার অন্তর দিয়েই সেটার উপরে অবিচল থাকবে, সুদৃঢ় থাকবে। আর যদি সে উলট পালট করে তাহলে তার কাল্পই উলট পালট করবে। তো মোট কথা হলো যে শান্ত থাকা কিংবা নড়াচড়া করার বস্তুটা হলো খাল। যেমন তিরমিজি এবং ইবনু মাজাতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يكسر ان يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك. انس رضي الله عنه বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এটুকু বলতেন, يا مقلب القلوب ثبت قلبي على دينك, যে হে অন্তরকে পরিবর্তনকারী, অন্তরের পরিবর্তনকারী, ثبت قلبي على دينك, তুমি আমার কাল্পকে তোমার দিনের উপরে তুমি অবিচল রাখো, সুদৃঢ় রাখো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি ফাহাল তাখাফু আলাইনা, হে আল্লাহর রাসূল আমরা আপনার উপরে ঈমান এনেছি, আপনি যা কিছু নিয়ে এসেছেন সেগুলোর উপরে ঈমান পোষণ করেছি, তারপরেও কি আপনি আমাদের ব্যাপারে ভয় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইন্নাল কুলুব বাইনা ইসবাঈন মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যে অন্তরগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা আঙ্গুলের মধ্যখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, এগুলোকে তিনি তার যেভাবে ইচ্ছা সেভাবে এগুলোকে পরিবর্তন করেন, নাড়াচাড়া করেন। এই হাদিস থেকে কি জানা যায় যে কালবি হচ্ছে সুদৃঢ় থাকার বিষয় হচ্ছে কাল, অন্তরের দিক থেকে মানুষ সুদৃঢ় থাকবে। যদি নড়াচড়া করে তাহলে অন্তর নড়াচড়া করবে, যদি সুদৃঢ় থাকে তাহলে অন্তর সুদৃঢ় থাকবে। কালটাই হচ্ছে মূল বিষয়। আমাদের যে সাবাতের জন্য, যে ইস্তিকামতের জন্য আমরা আদিষ্ট, সেটা কিসের, কোন দিক থেকে? কালবের দিক থেকে আমাদের ইস্তিকামত দরকার, আলা দীনিল্লাহ, আলা সিরাতিল মুস্তাকিম, আলাল মানহাজ ওয়া আলাস সাবিল, কালবের দিক থেকে। এই কালব হচ্ছে, এটাই কালবের মধ্যে দুইটা গুণই আছে, সে নড়াচড়াও করতে পারে, আবার ধীর এবং শান্ত থাকতে পারে, সুদৃঢ় থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে মানুষের কলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো আঙ্গুলের মধ্যখানে, আল্লাহ তাআলা তার ইচ্ছা মতো এগুলাকে নাড়াচাড়া করেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে নাড়াচাড়াকারী, পরিবর্তনকারী, আমার কলবকে তুমি তোমার দিনের উপরে সুদৃঢ় করো, সাব্বিত, আমার কলবকে তোমার দিনের উপরে তুমি অটল অবিচল সুদৃঢ় রাখো। এর জন্য কলবের দিকে আমাদের খেয়াল রাখতে হবে বেশি, যে আমার কলব সিরাতে মুস্তাকিমের উপরে, অন্তরের দিক থেকে আমি সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল আছি কিনা। আমার অন্তর সিরাতে মুস্তাকিম থেকে কখনো দূরে সরে গেল কিনা, বিচ্যুত হয়ে গেল কিনা, এই বিষয়ে প্রত্যেক মুসলমানকে প্রত্যেকটা মুহূর্ত তাকে সজাগ এবং সচেতন থাকতে হবে। কারণ বলা যায় না কাল্প কখন উলট পালট করে, কখন এটা উলট পালট হয়ে যায়, এটা বলা যায় না। কাল্পের মধ্যে যেভাবে মালায়িকাগণের প্রভাব থাকে বা ছোঁয়া থাকে, এইভাবে কালবের মধ্যে, কালবের উপরে শয়তানেরও ছোঁয়া থাকে। তিরমিজি, জামায়ে তিরমিজিতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিশ্শাইতানি লাম্মাতুন বিইবনি আদম ওয়ালিল মালাকি লাম্মাতুন فأما لمة الشيطان فإعاد بالشر وتكذيب بالحق وأما لمة الملك فإعاد بالخير وتصديق بالحق فمن وجد ذلك فليعلم أنه من الله فليحمد الله ومن وجد الأخرى فليتعوذ بالله من الشيطان الرجيم ثم قرأ الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. بني আদমের মধ্যে শয়তানের একটা লম্মা, মানে তার একটা 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 কারসাজি আছে বা তার একটা ছোঁয়া আছে, আর ওয়ালিল মালাকি লাম্মাতুন, আর ফেরেশতাদেরও বনি আদমের উপরে একটা প্রভাব বা একটা ছোঁয়া আছে। শয়তানের কারসাজিটা হলো বনি আদমের মধ্যে এইটুকু যে সে সবসময় আদম সন্তানকে খারাপ বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করে, আর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে উদ্বুদ্ধ করে, আর মালায়িকারা বনি আদমকে সবসময় ভালোর ওয়াদা দিয়ে থাকেন, কল্যাণকর বিষয়ের বা কল্যাণের ওয়াদা দিয়ে থাকেন তাদেরকে, এবং সত্যকে, হককে সত্যায়ন করতে উদ্বুদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ তার অন্তরের মধ্যে এইরকম কিছু পায়, অর্থাৎ কল্যাণের প্রতি, কল্যাণের ওয়াদা তার মনের মধ্যে, কল্যাণ প্রাপ্তির ওয়াদা আসে, সত্যকে সত্য বলে মেনে নেয়ার আগ্রহ তার মনের মধ্যে যখন দেখা দেয়, তখন সে যেন মনে করে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সে যেন আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুকর আদায় করে। আর যদি কেউ এর বিপরীতটা অর্থাৎ মন্দের ওয়াদা কিংবা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার, সত্যকে অস্বীকার করার এই ধরনের কোনো বিষয় তার অন্তরের মধ্যে আসে, তাহলে সে যেন ফালিয়াতাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে সে যেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার 268 নম্বর আয়াত, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم, এই আয়াত তিলাওয়াত করেন যে শয়তান তোমাদেরকে ফকরের অভাব অনটনের এবং বেহায়াপনার আদেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে يعدكم مغفرة منه وفضلا তোমাদেরকে তার মাগফিরাত এবং তার করুণার ওয়াদা দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিউন আলীমুন, সর্ববিষয়ে সর্বজ্ঞ। তো শয়তান মানুষকে সবসময় যখন কেউ অন্তরের মধ্যে এই ধরনের কিছু পাবে যে না আমি যথেষ্ট দুঃখ কষ্ট যাচ্ছে, হ্যাঁ রুজি রোজগারের দিক থেকে বেশ অভাব অনটন যাচ্ছে, তো এই মুহূর্তে তার সামনে আসলো যে আমার ব্যাংকে হয়তো 5 লক্ষ টাকা ছিল, এখানে 5 লক্ষ টাকার ইন্টারেস্ট আসছে আমার 10,000 টাকা বা 20,000 টাকা, ঠিক আছে অভাব অনটনের মধ্যে এটা নিলে কোনো অসুবিধা নেই। এই যে শয়তান তাকে তখনই বুঝতে হবে যে এই এই যে প্ররোচনা তাকে দিচ্ছে কে, শয়তান। শয়তান তাকে বলছে যে দেখো 20,000 টাকা যদি হয় তাহলে তুমি এই মাসের ঘর ভাড়া দিয়ে দিতে পারবে, যদি না দাও এই টাকাটা যদি তুমি না নাও তাহলে তোমাকে পুঁজি থেকে তোমার উঠাতে হবে টাকা, তোমার অনেক লস হয়ে যাবে, তুমি এই সুদটা নেও, তুমি এই 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 রিবাটা নেও, না হলে এই মাসে তোমার কষ্ট করতে হবে, তুমি ব্যাংক থেকে লোন নাও নতুবা তুমি তোমার বাড়িটা ইনকমপ্লিট থেকে যাবে, তুমি এটা কমপ্লিট করতে পারবা না, ব্যাংক থেকে লোন নিয়ে তুমি যদি এটা 1 বছর 6 মাসের মধ্যে তোমার বিল্ডিং বা টাওয়ারটা কমপ্লিট করতে পারো তাহলে ওইখান থেকে তোমার মাসে অনেক টাকা আসতেছে, তোমার ওই রিজিক নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ব্যাংক থেকে লোন নাও আর ব্যাংকে ইন্টারেস্ট দাও। হ্যাঁ কিংবা কেউ দেখতেছে যে যদি একটা ঘুষ নেওয়া যায় যে বেশ টাকা কেউ ঘুষ দিচ্ছে, তা আমার কাজ কি এটা সরকারটা মাল দরিয়ামে ঢাল, অসুবিধা কি, আমি ফাইলটা সই করে দিই, তা লিগেল হোক আর ইলিগেল হোক আমি পাইতেছি মাশা আল্লাহ বেশ মোটা অঙ্কের হাদিয়া, এটা হাতছাড়া করা যাবে কেন, এটা নিলে আমার এই মাসের যে হয়তো আমি আমার ফ্যামিলির আমার ওয়াইফের তার যে আজে বাজে যে সমস্ত কিগুলো আছে এই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করা যাবে, হ্যাঁ বাস বাঁচা গেল, নতুবা আমার তো মূল বেতন থেকে এই টাকাটা আমার চলে যাবে, অনেক সমস্যা। এই যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, একটা হারাম চাকরি আসলো তার সামনে, এখন সে দেখতেছে যে না এই চাকরিটা যদি আমি না নেই তাহলে আমাকে না খেয়ে মরতে হবে, তখন এই ধরনের ওয়াসওয়াসা যখনই মনের মধ্যে আসবে তখন বুঝতে হবে এই 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 কথাটা মনে রাখতে হবে যে এই ওয়াদাগুলো কে দিচ্ছে, আশ-শাইতান 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 ইয়াইদুকুমুল ফাকর ইয়াইদুকুমুল ফাকর, তুমি সুদ না নাও, তুমি ঘুষ না নাও, তুমি হারাম চাকরি যদি না করো, তুমি ওই হারাম পথে যদি না চলো তাহলে তুমি না খেয়ে মরবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, হ্যাঁ তুমি সমস্যায় পড়বে, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর, এই ওয়াদাগুলা এই ওয়াসওয়াসাগুলা মনের মধ্যে যখনই আসবে বুঝতে হবে এইগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্টের সাথে সাথে বলে দিয়েছেন যে এই অবস্থায় একজন মুমিনকে মুসলিমকে কি করতে হবে, ফালিয়াতাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালিয়াতাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি একটা পত্রিকা পরিচালনা করেন, হ্যাঁ দেখতেছেন যে এখানে হয়তো সিনেমা হলের একটা বা একটা একটা সিনেমার একটা অ্যাডভার্টাইজ দিলে বেশ হয়তো 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা আসতেছে, হ্যাঁ বিভিন্ন ধরনের হারাম বিষয়ের অ্যাডভার্টাইজমেন্ট করলে এখানে আমি আমার পত্রিকাতে এই সংখ্যার কি হয়ে যাচ্ছে, ছাপানোর খরচটা আমার উঠে যাচ্ছে, আর যদি না নেই তাহলে লস হচ্ছে, শয়তান দেখেছে যে তুমি এটা নাও, হারাম আর হালাল এটা পরে বুঝে যাবে, এখানে না নিলে তোমার তো লস হয়ে যাচ্ছে, তুমি সমস্যায় পড়ে যাচ্ছ, তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি আর্থিক ভাবে অনেক সংকটে পড়ে যাচ্ছ। হ্যাঁ, ভালো মন্দ পরে বুঝে যাবে, এটা নাও, তখনই বুঝতে হবে যে এটা শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা। আর এই অবস্থা থেকে বাঁচার জন্য সাথে সাথে কি করতে হবে? ফালিয়াতাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তাআলার কাছে শয়তানের রাজীম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আর যখন তোমার মনের মধ্যে এরকম কিছু আসবে যে আমি এই দুনিয়ার এই সামান্য একটু বস্তুর জন্য আমি যদি নেই হয়তো সাময়িকভাবে আমি উপকৃত হব, কিন্তু এর জন্য আমাকে হয়তো একদম আজীবন আমাকে কি করতে হবে, শাস্তি ভোগ করতে হবে, কবরের শাস্তি ভোগ করতে হবে, পরকালে আমাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, সুতরাং এই সাময়িক আনন্দের জন্য আমাকে এত কঠোর শাস্তি, এত কঠোর শাস্তি আমি শাস্তির উপযোগী হতে চাই না। এই এইটুকু মনে করে যখন কেউ তার রিবাকে বর্জন করবে, ঘুষকে বর্জন করবে, হারাম কাজকে বর্জন করবে, হারাম চাকরিকে বর্জন করবে, হারাম পথে চলা বর্জন করবে, তখন বুঝতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, সে আল্লাহর মাগফিরাতের যে ওয়াদা ওইটার প্রতি ওইটার প্রত্যাশী, আল্লাহর ক্ষমা লাভের প্রত্যাশী, আল্লাহর পক্ষ থেকে ফাজাল অনুগ্রহ লাভের প্রত্যাশী, যেটার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দিয়েছেন। এই টুকু যখন কারো মনের মধ্যে আসবে সে কি করবে? খালি আহমদুল্লাহ, খালি আহমদুল্লাহ, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করে। যখন কারো মনের মধ্যে বেহায়াপনা, অশ্লীল কাজের প্রতি, অশ্বাস কাজের প্রতি কোনো প্ররোচনা আসবে, হ্যাঁ যে না এখনো তোমার বয়স কম, এখনো তোমার বয়স কম, এই বয়সে ছেলেরা অনেক কিছু করে, হ্যাঁ আর আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তো গাফুরুর রাহিম, অসুবিধা নেই, এই টুকটাক এই সেই অনেক কিছু এই বয়সে ছেলেরা এগুলা করে, এগুলা কিছু না, এগুলো বয়স যখন বাড়বে তুমি আস্তে আস্তে, এখন দাঁড়িয়ে রাখার কি প্রয়োজন তোমার? এখন দাঁড়িয়ে রাখলে তো তুমি বিয়ে করতে পারবে না, তোমাকে কেউ চয়েস করবে না। এটা যখন বুড়ো হবে তখন আস্তে ধীরে, এরপরে ওই সময় তুমি হজে যাবে, তারপরে আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখবে, ওই সময় একজন পাক্কা মুসলিম হবে। এই বয়সে দাঁড়িয়ে রাখে নাকি, এই বয়সে আবার হজ করে নাকি, হ্যাঁ এই এই বয়সে নামাজ পাঁচ অক্ত পড়তে হয় না, এটা মাঝে মধ্যে একটু পড়লেই বস হলো, আল্লাহ গাফুরুর রাহিম। এই ধরনের প্ররোচনা ওয়াসওয়াসা যখন মনের মধ্যে আসবে তখনই বুঝতে হবে যে এটা শয়তানের পক্ষ থেকে। আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের নির্দেশ দেয়, ওইটা করো এটা করো না, এগুলা কিছু না, এগুলো এমন কোনো ব্যাপার না। আশ-শাইতান ইয়াঈদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, তো এই কথাটা সব সময় আমাদের প্রত্যেকের, প্রত্যেক মুসলমানকে, যুবক হোক বৃদ্ধ হোক, তাকে এই কথাগুলো মনে রাখতে হবে যে যখনই মনের মধ্যে মন্দের প্রতি উদ্বুদ্ধকরণের কোনো বিষয় আসবে কিংবা অশ্লীল কাজের কোনো প্ররোচনা মনের মধ্যে আসবে, তখনই সে যেন সাথে সাথে মনে করে আল্লাহ সুবহান তাআলার এই কথা যে এইটা হলো শয়তানের কথা, শয়তানের ওয়াদা, এটা শয়তানের পক্ষ থেকে, এবং সাথে সাথে সে যেন এই অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহান ও তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে শয়তান থেকে। আর যখন ভালো কাজের প্রতি কোনো আগ্রহ, কোনো ইচ্ছা তার মনের মধ্যে জাগবে, তখন সে যেন মনে করে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং সে যেন আল্লাহর হামদ আদা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকর আদা করে। তো মোট কথা হলো এখানে যে কালব, যে মানুষের কালব যেটা, এই যে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের পক্ষ থেকে দেওয়া ওয়াদা কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা, এই সবগুলোই আসে কিন্তু কালবের মধ্যে, মনের মধ্যে আসে। কালবটাই হচ্ছে হয় এটা উলট পালট করবে নতুবা স্থির থাকবে। তো মোট কথা হলো যে কালবটা হচ্ছে ফিতনার শোরুম, ফিতনার শোরুম হচ্ছে কালব, এখানে এই সব ফিতনাগুলো আসে কালবের মধ্যে। যেমন সহি মুসলিমে হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেছেন যে আমরা কুন্না ইনদা উমর, একদা আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, বসেছিলাম। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকাল আইয়ুকুম সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াযকুরুল ফিতান, আইয়ুকুম সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াযকুরুল ফিতান। উমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কে ফিতনা সম্পর্কে আলোচনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শুনেছে, তোমাদের মধ্যে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফিতনা সম্পর্কে আলোচনা করতে শুনেছে। ফাকাল কওমুন নাহনু সামিআনাহু, তো অনেকেই উপস্থিত অনেকেই বললেন যে আমরা শুনেছি, মানে অনেকেই শুনেছেন। ফাকাল লাআল্লাকুম তাআলুনা ফিতনাতার রাজুলি ফি আহলিহি ওয়া জারিহি, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা মনে হয়তো মনে করছো যে আমি যে ফিতনার কথা বলছি, হ্যাঁ, যে ফিতনা দ্বারা তোমরা যে একজন পুরুষের তার পরিবারে কিংবা তার প্রতিবেশীর সাথে তার যে ফিতনা হয়, তোমরা ফিতনা বলতে মনে হয় ওই ফিতনাটাই মনে করছো। তো তারা বললেন, কালু আজাল, যে হ্যাঁ আমরা ওই ফিতনার কথাই মনে করছি এবং এই ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে শুনেছি। قال تلك تكفرها الصلاه والصيام والصدقه ولكن ايكم سمع النبي صلى الله عليه وسلم يذكر الفتن التي تموج موج البحر। তিনি বললেন যে দেখো এই যে ফিতনা, ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া জারিহি, একজন পুরুষের জন্য তার পরিবারে তার প্রতিবেশীর সাথে যেসব ফিতনা, এইগুলা তো হলো এমন এমন ফিতনা, তুকাফিরুহা সালাত ও সিয়াম ও সাদাকা, সালাত সিয়াম সাদাকা এগুলার দ্বারা এই সমস্ত ফিতনার কাফফারা হয়ে যায়, এগুলা দূর হয়ে যায়। আমি তোমাদেরকে তোমাদের কাছে জানতে চাইছি, আইয়ুকুম সামিআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়াযকুরুল ফিতানাল্লাতী তামুজু মাউজাল বাহরি, তোমাদের মধ্যে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওই ফিতনা সম্পর্কে আলোচনা করতে শুনেছে যে ফিতনাটা তামুজু মাউজাল বাহরি, যেটা সমুদ্রের ন্যায় যে যে ফিতনাটা উদ্ভেলিত, যে ফিতনাটা তামুজু মাউজাল বাহর, সমুদ্রের পানি যেভাবে ফুলে উঠে ঠিক এইভাবে যে ফিতনাটা যে ফিতনাটা গর্জে উঠবে দেখা দেবে, সেই ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে কে শুনেছে? সমুদ্রের পানি যেভাবে একটার পরে একটা চলে আসে এবং অনেক উঁচা হয় একটার পরে আরেকটা ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতো যে ফিতনাগুলো আসবে, সেই ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে কে শুনেছে? قال حذيفة فأسكت القوم, حذيفة رضي الله عنه বলেন যে এটুকু শোনার পর উপস্থিত সবাই চুপ হয়ে গেল। فقلت انا, حذيفة ابن اليمان رضي الله عنه বলেন, তখন আমি বললাম যে হ্যাঁ আমি শুনেছি এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে আমি শুনেছি। قال انت لله ابوك, যে তুমি শুনেছো لله ابوك, তোমার বাবা আল্লাহর জন্য উৎসর্গিত, কি শুনেছো? قال حذيفة رضي الله عنه বললেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكت فيه نكتة بيضاء حتى تصير على قلبين على أبيض مثل الصفاء فلا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا كالكوز مجخيا লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা ইল্লা মা উশরিবা মিন হাওয়া। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কলবের সামনে ফিতনাগুলো এমন ভাবে আসবে, কাল হাসিরি উদান উদা, যেমন চাটাইয়ের মধ্যে একটার পরে একটা বেত থাকে, চাটাই যারা বুনে একটার পরে একটা বেতের সাথে আর একটা বেত লাগুয়া থাকে, লেগে থাকে। তো যেভাবে চাটাইয়ের মধ্যে একটার পরে একটা বেত থাকে, ঠিক এইভাবে ফিতনাগুলো একটার পরে একটা ফিতনা কলবের সামনে হাজির হতে থাকবে এমত অবস্থায়। ফা আইয়ু কলবিন উশরিবাহা, এই ফিতনা যদি কোনো কলব গ্রহণ করে, নুকিতা ফিহি নুকতাতুন সাউদা, তখন এই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়বে। ওয়া আইয়ু কলবিন আনকারাহা, আর এই ফিতনাকে যে কলব প্রত্যাখ্যান করবে, নুকিতা ফিহি নুকতাতুন বাইদা, তখন সেই কলবের মধ্যে একটা সাদা দাগ পড়বে। হাত্তা তাসিরা আলা কলবাইন, এমত অবস্থায় কলব গুলো দুই ভাগে বিভক্ত হবে, একটা এক প্রকার কলব হবে আবিয়াব মিসল 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 সাফা, একদম সাদা পাথরের মতো, হোয়াইট স্টোন। ফালা তাদুরুহু ফিতনা মা দামাতিস সামাওয়াতি ওয়াল আরদ, যতদিন আকাশ এবং পৃথিবী অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই কলবকে, এই কলবের কোনো অনিষ্ট, কোনো ফিতনা তার অনিষ্ট করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াল আখার আসওয়াদু, আর আরেকটা কলব, যে কলবটা ফিতনাকে গ্রহণ করবে, সেই কলবটা হবে আসওয়াদ, মুরবাদ, আসওয়াদ মুরবাদ, কালকুজে মুজাখিয়ান, সাদার মধ্যে কালো দাগ সম্বলিত উল্টা কলস, যেটা লা ইয়ারিফু মারুফান, যে কোনো ভালো চিনে না, কোনো মন্দকেও ভালোটাকেও গ্রহণ করে না, মন্দকেও প্রত্যাখ্যান করে না, ভালো মন্দ কিছুই বুঝে না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইয়ানকিরু ওয়ালা ইয়ুনকিরু মুনকারান, যে 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 কলসটা তা ভালো মন্দের পার্থক্য নিরূপণ করতে পারে না, ভালো কেউ চেনে না, ওলা ইয়ুনকিরু মুনকারান, মন্দকেও প্রত্যাখ্যান করে না, তার মানে ভালোটাকেও গ্রহণ করে না আর মন্দকে প্রত্যাখ্যান করে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়া, তার মধ্যে তার প্রবৃত্তি যা চায় সেটাই সে গ্রহণ করে। তাহলে এখানে একটা কলব হলো যেটা একদম ধবধবে সাদা পাথর, যার মধ্যে কোনো ফিতনা কোনো প্রভাব ফেলতে পারে না, কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আকাশ আসমান এবং জমিন বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই কলবের কোনো ক্ষতি হবে না, কোনো ফিতনা তার ক্ষতি করতে পারবে না। আর আরেকটা হলো যে একটা উল্টো কলস, যেটার মধ্যে সাদা, প্রচন্ড সাদার মধ্যে যেটার মধ্যে কালো দাগ আছে, একটা উল্টো কলস, যে এই কলস এটি কিছুই চিনে না, ভালোও চিনতেছে না মন্দও চিনতেছে না, শুধুমাত্র তার মধ্যে তার মা উশিবা ইল্লা মা উশিবা মিন হাওয়া, তার প্রবৃত্তি যে চায় যা চায় যাই দেওয়া হয় ওইটি তার মধ্যে নেই, কলসের মধ্যে, তার কলবের মধ্যে তার হাওয়া যা চায় সেটাই সে নেয়, সেটাই গ্রহণ করে। কালা হুদাইফা وحدثته ان بينك وبينها بابا مغلقا يوشك ان يكسر, حذيفه رضي الله عنه বলেন এবং আমি উমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে আপনার এবং ওই ফিতনার মধ্যে একটা বন্ধ দরজা আছে, কিন্তু অচিরেই সেটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, অচিরেই সেই দরজা, সেই বন্ধ দরজাটা ভেঙে যাবে। قال عمر اكسران لا ابالك فلو انه فتح لعله كان يعاد, একথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি ভেঙে যাবে, আকাসরান লা আবালাক, فلو انه فتح, যদি ওই দরজাটা ফিতনার ওই দরজা খোলা হতো স্বাভাবিকভাবে, যদি ওইটা খোলা হতো তাহলে হয়তো এটা কি করা যেত, লা আল্লাহু কানা ইউআদ, তাহলে এটা পুনরায় আবার বন্ধ করে দেয়া যেত, قلت لا بل يكسر. হুদাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, বরং ওই দরজাটা ভেঙ্গে যাবে, ভেঙ্গে যাবে, যে ফিতনার দরজাটা ভেঙ্গে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি এটা খোলা হতো তাহলে ওই খোলা দরজাটা আবার ওইটা বন্ধ করে দেওয়া যেত, কিন্তু হুদাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, এটা খোলা হবে না, স্বাভাবিকভাবে এটা খোলা হবে না, এটা ভেঙ্গে দেওয়া হবে। তাহলে ভেঙ্গে গেলে তো এটাকে আর কিছু করার নেই, আপনি এটাকে আবার কিভাবে লাগাবেন? ইউকসা وحدثته ان ذلك الباب رجل يقتل او يموت حديثا ليس بالاغاليط او يموت حديثا ليس بالاغاليط حديثا ليس بالاغاليط আর হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু কে বললাম যে এই যে বাব, এই যে ফিতনার যে দরজাটা যেটা বললাম, এই এই বাবটা, এই দরজা বলতে এখানে কি মিন করা হয়েছে, এই বাপটা বা এই দরজাটা, এই বন্ধ দরজাটা হচ্ছে কে? একজন রাজুল। এই বন্ধ দরজাটা, দরজা বলতে একজন মানুষকে বোঝানো হচ্ছে, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যে ব্যক্তিটাকে হত্যা করা হবে অথবা তিনি মৃত্যুবরণ করবেন। আর এই কথাগুলো কোনো কল্পকাহিনী না, এটা হাদিস। এই হাদিসের মধ্যে, এই হাদিসেরই কিতে আসওয়াদ মুরবাদদান, আসওয়াদ মুরবাদদান এর অর্থ হচ্ছে শিদ্দাতুল বায়াদ ফি সওয়াদ, কালোর মধ্যে প্রচন্ড সাদা। আল কুজ মুজাখিয়ান উল্টা কলস, কুজ মুজাখি বলা হয় উল্টা কলসকে। তো এখানে এই হাদিস থেকে কি জানা গেল যে কালব হচ্ছে দুই ধরনের, একটা কালব হবে দবদবে সাদা, এটার মধ্যে কোনো ফিতনা এটার তার উপরে কোনো আসর ফেলতে পারবে না। আর আরেকটা হচ্ছে যে উল্টা কালো ধবধবে সাদার মধ্যে কালো দাগ সম্পন্ন উল্টা কলস, হ্যাঁ, ভালো বুঝে না মন্দ বুঝে না, শুধুমাত্র তার প্রবৃত্তি যা চায় ওইটাকেই গ্রহণ করে। তো এই হবে কলবের দুই ধরন। ফিতনাকে যে কলব গ্রহণ করবে, এই কলবটা, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়বে। আর ফিতনাকে প্রত্যাখ্যান করবে যে কালবটা, সেই কালবটা হবে দবদবে সাদা কালব। আর এরপরে হাদিস হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই ফিতনার মধ্যে, আর আপনার মধ্যে এবং এই ফিতনার মধ্যে একটা বন্ধ দরজা আছে, শীঘ্রই এই বন্ধ দরজাটা ভেঙে যাবে। আর সেই বন্ধ দরজাটা হচ্ছে একজন মানুষ যিনি মৃত্যুবরণ করবেন অথবা তাকে হত্যা করা হবে। তো যাক, ওইটা আমাদের আলোচনার বিষয় না, আমাদের মূল আলোচনার বিষয় হলো কি যে কলব, এই কলবটা হয়তো আবিয়াজ অথবা আসওয়াদ। ফাল কলব মাহাল্লু তাকাল্লুব ওয়া মাহাল্লু লাম্মাতিল মালাক ওয়া লাম্মাতু শাইতান। কলব হচ্ছে উলট পালটের জায়গাটা হচ্ছে কলব, এটার মধ্যে হয়তো ফেরেশতাদের, মালায়েকাদের, তাদের প্রভাব পড়বে অথবা শয়তানের প্রভাব পড়বে। আর এই কালটা হচ্ছে ফিতনার মারাজ, মানে যেটা ফিতনার মারাজ বলতে, মানে যেটা যেখানে ফিতনা দেখা দেয়, ফিতনার শোরুম হচ্ছে কাল। তো আজকে এই কারণে, যাই হোক, আমাদের কালটাই যেহেতু সবকিছুর মূল, এই কারণে আমাদের সবসময় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, তো যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে এই দোয়া বেশি বেশি পাঠ করতেন, সেখানে আমাদের, যেখানে আমাদের অন্তরগুলো প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে ওলট পালট করতেছে, সেই হিসাবে এই দোয়া, এই প্রার্থনা আরো অধিক পরিমাণে নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা আমাদের প্রত্যেকেই খুবই দরকার। কারণ আমরা জানি না আমাদের অন্তরের অবস্থা কখন কি হয়, এই কারণে অন্তর যেন মানহাজের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, আস-সাবিলের উপরে, হ্যাঁ, অটল এবং অবিচল থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই প্রার্থনা করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে দ্বীনের উপরে অটল এবং অবিচল রাখুন এবং সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন।
বারাকাল্লাহু ফিকুম জামিআ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
আফিক বারাকাল্লাহ শেখ। শেখ আমাদের দুইটা কোশ্চেন ছিল, যদি আপনার সময় থাকে তাহলে করব না হলে।
নাম ফাদ্দাল বিসমিল্লাহ।
প্রথম কোশ্চেন, কলব পরিচ্ছন্ন রাখতে দোয়া ছাড়া আর কি করা যায়?
কলব পরিচ্ছন্ন রাখার জন্য মূল কাজ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত যে সমস্ত বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের যে বিষয়গুলো করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেগুলো করি, যেগুলো করতে নিষেধ করছেন সেগুলো থেকে বেঁচে থাকি, তাহলেই কলব পরিচ্ছন্ন থাকবে, তাহলেই কলব পরিচ্ছন্ন থাকবে। নতুবা শুধুমাত্র আমি দিনে 100 বার জপ করলাম, ইয়া মুখাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আর এইটুকু জপে জপে আমি গিয়ে ব্যাংকে ঢুকলাম, জিজ্ঞেস করলাম ম্যানেজার সাহেব আমার এই মাসের সুদ কত আসছে ওইটা গুনে আমার কাছে দেন, ইয়া মুখাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা কি কোনো কাজ হবে? এর জন্য কি আহাল্লাল্লাহু আল বাইআ ওয়া হাররামা রিবা, এই কথাটা মনে রাখতে হবে যে রিবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, ওইটার ধারে কাছে আমার যাওয়া যাবে না, আমি ওইটাকে বর্জন করব এবং এরই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ঠিক এমনি ভাবে মানে প্রত্যেকটা বিষয় যেগুলো আমাদের করণীয়, যেগুলো আমরা সে কাজগুলো পালন করব দিনের, যেগুলো বর্জনীয় সেগুলোকে বর্জন করব, কিন্তু বর্জন করেই আমরা কি থাকবো না, একদম নিশ্চিন্ত থাকবো না যে আমি তো সব একদম সবকিছু ঠিকঠাক করে ফেলছি আমার আর কোনো চিন্তা নেই, না নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। আপনি ঘুমাইছেন, ঘুম থেকে কি অবস্থায় উঠবেন, ইমান নিয়ে উঠতে পারবেন কি পারবেন না জানেন না, কাল সকালে আপনার অবস্থা কি হবে আপনি জানেন না, আমি জানি না, এই কারণেই যে সবগুলো আওয়ামের এবং নাওয়াহিগুলা যথাযথভাবে মেনে চলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, না তাহলে কাল পরিষ্কার থাকবে ইনশাআল্লাহ।
নাম শেখ আহসান আল্লাহ ইলাইকুম শেখ বারাকাল্লাহ ফিক। দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন শেখ, ইচ্ছাকৃত ভাবে সালা তরককারী কিভাবে তওবা করবে, তাকে কি আবার শাহাদাত নিতে হবে?
আসলে এই বিষয়টা মুখতালাফি, উলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়ে ইখতিলাফ। ইচ্ছাকৃত ভাবে যে সালাত তরক করছে, প্রথমত কথা হলো কি পরিমাণ সালাত তরক করছে এটা একটা বিষয়, দ্বিতীয় কথা হলো যেমন হয়তো 2-4 অক্ত যদি হয় তাহলে সেটা একটা কথা, তাকে প্রথমে সেই সালাত গুলোর কাজা আদায় করে নিতে হবে, আর যদি দেখা যায় যে না বছরের পর বছর যুগের পর যুগ সেইভাবে সালাত আদায় কাজা করছে এবং সেটা ইচ্ছাপূর্বক জেনে শুনে, তাহলে এই যে ওলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়ে যে ইখতিলাফ, এটা সুপ্রসিদ্ধ ইখতিলাফ, বেশিরভাগ আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরামদের অভিমত হলো যে যারা ইচ্ছাপূর্বক যে সালাত তরক করবে সে কাফের হয়ে যাবে, যে কুফুরটা মুখরিজ মিনাল মিল্লাহ, তো এই ক্ষেত্রে তাকে পুনরায় শাহাদা অবশ্যই পাঠ করতে হবে মনে প্রাণে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে এবং পরবর্তী জীবনে সালাত কাজা না করার দৃঢ় সংকল্প তাকে করতে হবে, এটি হচ্ছে মূলত তওবা এবং এটি হচ্ছে তার পুনরায় ইসলাম গ্রহণের গ্রহণ। আর ওলামায়ে কেরামদের মধ্যে যারা বলছেন যে যদি সালাত তরক করে, প্রথম কথা হলো যে সালাতের বিধানকে যদি সে অস্বীকার বা অস্বীকার না করে তাহলে শুধুমাত্র ইচ্ছাপূর্বক যেমন অলসতাবশত সে সালাত তরক করছে, তো ওলামায়ে কেরামদের কারো কারো অভিমত হলো যে এটা কুফুর হবে, কিন্তু এই কুফুরটা মুখরিজ মিনাল মিল্লাহ না, মানে কুফরে আকবর না, তো এই ক্ষেত্রে তাকে তওবা করতে হবে, হ্যাঁ মনে প্রাণে তওবা করতে হবে, ভবিষ্যতে সালাত তরক না করার দৃঢ় সংকল্প ওয়াদা আল্লাহ তাআলাকে দিতে হবে এবং নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে সালাত কায়েম করতে হবে। নাম
নাম শেখ, আমাদের শেষ কোশ্চেন, কলব আর জেহেন এর মধ্যে পার্থক্য কি?
কলব আর জেহেনের মধ্যে পার্থক্য হলো, যেমন আপনার একটার সাথে আরেকটার যে সম্পর্কটা, এই সম্পর্কটা ওতপ্রোতভাবে, একটার সাথে আরেকটার সম্পর্ক ওতপ্রোতভাবে, এটা যেমন আপনার কি বলা হয়, যেমন যেমন আপনার বাসাতে মেইন লাইন থেকে যে কারেন্টটা আসে, যে ইলেকট্রিসিটিটা আসে, সেই মেইন লাইনের যে মিটার আর আপনার অভ্যন্তরীণ মিটার, এই দুইটার মধ্যে যেভাবে একটা সংযোগ, ঠিক এইভাবে কালবের মধ্যে এবং জেহেনের মধ্যে সংযোগ। জেহেনটা হচ্ছে যে বহির সংযোগ, আর কালবটা হচ্ছে আভ্যন্তরীণ সংযোগ। কিন্তু মেইন লাইনে কারেন্ট আছে, কিন্তু আপনার অভ্যন্তরীণ মেইন সুইচ, যদি আপনার বাসার ভিতরের মেইন সুইচটা যদি ঠিক না থাকে, তাহলে আপনার বাসার ভিতরে কিন্তু কারেন্ট সাপ্লাই হবে না। আর যে স্টেবিলাইজারটা বসাইতে হয়, স্টেবিলাইজারটা কিন্তু অভ্যন্তরীণ সংযোগেই বসাইতে হয়। হ্যাঁ, যে আপনার এটা হয়তো আপনারা যারা ইউএসএ আছেন, আপনারা সেটা কি করতেছেন না, ফিল করতেছেন না, কিন্তু আমরা এটা প্রত্যেক দিনই প্রায় ফিল কি দেখি, যেটা বাস্তবতার মুখোমুখি হই, যে ইলেকট্রিসিটির আপ ডাউন। হ্যাঁ, হঠাৎ করে ভোল্টেজ বেড়ে গেল, হঠাৎ করে কমে গেল। তো আমাদের প্রায় সকলেরই স্টেবিলাইজার, যে এটাকে স্থিতিশীল রাখার জন্য, ওই যে সাবাতের জন্য একটা স্টেবিলাইজার বসাতে হয়, ইস্তেকামত থাকে না। হ্যাঁ, তো এটা এখানে প্রয়োজন হয়। কিন্তু স্টেবিলাইজার ওই মেইন লাইনে, কিন্তু স্টেবিলাইজার আপনার বাসার যে বাইরে থেকে যে লাইনটা আসছে, ওইখানে স্টেবিলাইজার বসানো দরকার হয় না। তো কালব আর জেহেনের মধ্যে হলো যে, একটা হলো বাইরের যে লাইনটা আপনার বাসার, যে বাসার মধ্যে আসছে কারেন্টের ইলেকট্রিসিটির মূল লাইন, আর একটা হলো ওইখান থেকে যে আপনার বাসার ভিতরের যে লাইনটা, যেটা এইটার মধ্যে, এই দুইটার মধ্যে সে সম্পর্ক প্রায় অনুরূপ সম্পর্ক হলো কালব এবং জেহেনের মধ্যে। না আমাদের উলামায়ে কেরামদেরকে, আমাদের মাশায়েখদেরকে নেক হায়াত আরো বাড়িয়ে দিন, এবং তাদেরকে ইসলাম এবং মুসলমানের খেদমতের জন্য তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, তাদের সেহাতের মধ্যে বারাকা দান করুন, এবং তাদের জ্ঞান থেকে ফায়দা নেয়ার, উপকৃত হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন।
আমিন শেখ, আপনাকে
মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম।